বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল قيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من لا تأخذه سنة ولا نوم له ما في السماوات والأرض من ذا الذي يشفع عنده يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত সব কিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর, এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে, বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না, তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না, তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্যসহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন, তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান, তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করাকে ইরান গুরুত্ব দিচ্ছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইরানের শত্রুরা এখনও গুরুতর আঘাত পায়নি বলে মন্তব্য করেছেন IRGC-র প্রধান মেজর জেনারেল হোসেন সালামি। এমন কিছু করবেন না যাতে এতদিনকার আত্মত্যাগ বিফলে যায়, খালেদা জিয়া নাহিদ আখতারের নেতৃত্বে গঠিত হল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এবং ভারতে বিজেপির আয়ু আর 2-3 বছর আছে, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ইরান ও মালয়েশিয়া সহ মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বয় এবং সম্পর্ক বৃদ্ধি করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার তেহরানে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দোতো সেরি উত্তামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসানের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান এই মন্তব্য করেন। পেজেশকিয়ান আরও বলেন, ইহুদিবাদী সরকার ইসরায়েল বর্তমানে এই অঞ্চলে অপরাধ ও আগ্রাসন চালানোর সাহস করছে, কারণ মুসলিমরা একে অপরের প্রতি বেখবর এবং উদাসীন। তিনি আরও বলেন, মুসলিম বিশ্বের কর্মকর্তা এবং রাজনীতিবিদদের মধ্যে সমন্বয় গড়ে তোলার মাধ্যমে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে বিদ্যমান পার্থক্য, ভুল বোঝাবুঝি এবং দারিদ্র্য দূরীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান সকল ক্ষেত্রে মালয়েশিয়া সহ সকল মুসলিম দেশের সঙ্গে যোগাযোগ বাড়াতে প্রস্তুত। পেজেশকিয়ান তার বক্তব্যে আরও উল্লেখ করেন যে 17 বছরের বিরতির পর বুধবার তেহরানে অষ্টম ইরান মালয়েশিয়া যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, দুদেশের ব্যবসায়ী এবং বণিকদের মধ্যে স্থায়ী যোগাযোগ, আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ এবং বিভিন্ন অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের সুবিধার্থে যৌথ কমিশনের সক্ষমতা ব্যবহার করা প্রয়োজন, যাতে উভয় পক্ষের অভিন্ন স্বার্থ সুরক্ষিত হয়। ইসলামী প্রজাতন্ত্র পশ্চিমাদের সঙ্গে সত্যিকারের আলোচনা থেকে মোটেও পিছপা হচ্ছে না বলে জানিয়েছেন ইরানের কৌশলগত সম্পর্ক বিষয়ক প্রধান কামাল খাররাজি। একই সঙ্গে তিনি বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে পশ্চিমাদের সঙ্গে সংলাপে অংশ নেওয়ার জন্য তেহরান সঠিক পরিস্থিতির জন্য অপেক্ষা করছে। গতকাল ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি ইরনার সদর দপ্তর পরিদর্শনকালে খাররাজি এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সাথে আলোচনার সম্ভাবনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্যদের বাড়াবাড়ি এবং অত্যাচারের কাছে মাথা নত করা ইরানি এবং বিপ্লবী চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা কেবল তখনই আলোচনা করব যদি প্রকৃত আলোচনার জন্য শর্ত অর্থাৎ সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার নীতির উপর ভিত্তি করে আলোচনা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, বর্তমানে আমাদের সামনে সর্বোচ্চ ধৈর্য ছাড়া আর কোনো বিকল্প নেই। আমাদের দেখতে হবে যে অন্য পক্ষ সত্যিকারের আলোচনার জন্য প্রস্তুত কিনা এবং তারা তাদের কর্তৃত্ববাদ আমাদের উপর চাপিয়ে দিচ্ছে কিনা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি দেশের প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতার প্রশংসা করে বলেছেন, গত বছর ধরে বেশ কয়েকটি প্রতিশোধমূলক হামলা ও অভিযান সত্ত্বেও ইরানের শত্রুরা এখনও গুরুতর আঘাত পায়নি। জেনারেল সালামি মারকাজি প্রদেশে পয়াম্বারে আজম বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৯ নামক যৌথ মহড়ায় অংশগ্রহণকারী আইআরজিসি ইউনিট এবং বাসিস স্বেচ্ছাসেবক বাহিনীর উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় ওই মন্তব্য করেন। তিনি বলেন, ইরানের আসল শক্তি বিশ্বকে নাড়া দিতে পারে। তিনি আরও বলেন, গত বছর দখলদার ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত অপারেশন ট্রু প্রমিস ওয়ান এবং টুর মতো আঘাত থেকে শত্রুদের সাবধান থাকা উচিত। আইআরজিসি প্রধান বলেন, ইরান একক এবং শক্তিশালী আত্মা ও বিশ্বকে নাড়া দিতে পারে। ইরান মহান এবং শত্রুরা এখনও ইরানের কাছ থেকে গুরুতর আঘাত পায়নি। ট্রু প্রমিস অভিযানে তারা এখন পর্যন্ত যা কিছু দেখেছে তা কেবল একটি সতর্কতা ও নমুনা মাত্র। জেনারেল সালামি জোর দিয়ে বলেন, যদি শত্রুরা ইরানের ৪৬ বছরের ইতিহাস থেকে শিক্ষা না নেয় এবং তাদের অপতৎপরতা অব্যাহত রাখে তাহলে তাদেরকে অপমান ও অসম্মান ভোগ করতে হবে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেমের সাথে সাক্ষাৎ করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের গালিবাব এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। লেবাননের আল মানার টেলিভিশন গতকাল জানিয়েছে, লেবানন ছাড়ার আগে গালিবাব এবং আব্বাস আরাকচি শেখ নাইম কাসেমের সঙ্গে সাক্ষাৎ করেছেন। লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোস্তফা আমানিও সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইরানি কর্মকর্তারা এবং হিজবুল্লাহ নেতা লেবানন ও মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। হিজবুল্লাহর সাবেক মহাসচিব শহীদ হাসান নাসরুল্লাহর নামাজে জানাজা ও দাফন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাকের খালিবাব এবং আব্বাস আরাকচি লেবানন গিয়েছিলেন। গত রোববার ওই দাফন অনুষ্ঠান সম্পন্ন হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ ২৫ মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। প্রতিহিংসা ও প্রতিশোধ পথে না গিয়ে সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক ও বাসযোগ্য দেশ গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বিএনপির বর্ধিত সভায় দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান। চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করায় সেখান থেকেই দলের বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তিনি। খালেদা জিয়া বলেন, জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন সম্পন্ন করতে আমার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সিনিয়র নেতৃবৃন্দ এবং আপনাদের সকলকে সঙ্গে নিয়ে নিরন্তর কাজ করে দলকে সুসংহত করেছেন। খালেদা জিয়া আরও বলেন, ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কাজ করতে হবে। এখনও ফ্যাসিস্টের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। এদিকে বাংলাদেশের জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক কমিটি বা ন্যাশনাল সিটিজেন পার্টি NCP। দলের আহ্বায়ক হচ্ছেন সদ্য পদত্যাগী উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হচ্ছেন আখতার হোসেন। নতুন দলের মুখ্য সংগঠক হিসেবে থাকছেন নাসির উদ্দিন পাটওয়ারি। এছাড়া দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে থাকছেন সার্জিস আলম। আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয়। সেখানে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে অংশ নেওয়া জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল চারজন নেতা দলের নাম ও যেসব পদে নেতৃত্ব চূড়ান্ত হয়েছে সেগুলো নিশ্চিত করেছেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আয়ু আর 2-3 বছর আছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতে 2027 থেকে 29 সালের মধ্যে বিজেপির ক্ষমতায় শেষ, 2026 সালে আবার খেলা হবে বলেও মন্তব্য করেছেন তিনি। আজ কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মী সম্মেলনে মমতা এসব কথা বলেন। বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে মুখ্যমন্ত্রী বলেন, মহারাষ্ট্রে হারিয়েছে কি করে, ওরা ধরতে পারেনি। দিল্লিতে হারিয়েছে কি করে, ওরা ধরতে পারেনি। ওরা বাংলাতেও শুরু করেছে, বাংলায় আমরা ধরব এবং যোগ্য জবাব দেব, এটা চ্যালেঞ্জ। দলীয় কর্মীদের উদ্দেশ্যে মমতা বলেন, আগামী বিধানসভা ভোটে 215টি আসন পেতেই হবে, 215 আসনের কম কোনো মতেই নয়। এবার বিজেপি কংগ্রেস CPM এর জামানত জব্দ করার পালা। পশ্চিমবঙ্গের বদনাম করার জন্য বিজেপি বারবার এজেন্সি পাঠাচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইহুদিবাদী ইসরায়েলের 4 বন্দীর মরদেহ হস্তান্তর করেছে। দখলদার ইসরায়েল বিষয়টি নিশ্চিত করেছে। 600 ফিলিস্তিনি কারাবন্দীকে ইসরায়েল মুক্তি দেওয়ার কিছুক্ষণ পরেই এই 4 মরদেহ হস্তান্তর করা হয়। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, 4 জিম্মির মরদেহবাহী কফিন তারা পেয়েছে। রামাল্লা থেকে ফরাসি বার্তা সংস্থা AFP সাংবাদিকরা জানান, তারা 600 জনেরও বেশি ফিলিস্তিনি কারাবন্দীর দলকে বাস থেকে নেমে যেতে দেখেছেন। সম্ভবত তাদের গত সপ্তাহে মুক্তি দেওয়ার কথা ছিল। জিম্মিদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে ইসরায়েল তাদের মুক্তি স্থগিত করেছিল। মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের উল্লাস করতে দেখা গেছে, অনেক নারীকে আনন্দে কাঁদতে দেখা গেছে। এদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতির প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করে জোর দিয়ে বলেছে যে কেবল আলোচনার মাধ্যমেই বাকি ইসরায়েলি বন্দীদের মুক্তি নিশ্চিত করা একমাত্র উপায়। যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে চূড়ান্ত বন্দী বিনিময়ের অংশ হিসেবে 4 ইসরায়েলি বন্দীর মৃতদেহ হস্তান্তরের পর ইসরায়েল যখন 642 জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে, তখন হামাসের পক্ষ থেকে এই বক্তব্য এল। হামাস এক বিবৃতিতে বলেছে, যুদ্ধবিরতি চুক্তির আওতায় সমস্ত নিয়মকানুন এবং বিধানের বিষয়ে আমরা আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি এবং সেই সঙ্গে চুক্তির দ্বিতীয় পর্যায়ের সঙ্গে সম্পর্কিত আলোচনা শুরু করার বিষয়ে আমরা পূর্ণ প্রস্তুত রয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবরুদ্ধ গাজা উপত্যকা দখল করার যে পরিকল্পনা ঘোষণা করেছেন তা দীর্ঘদিনের ফিলিস্তিন সংকট নিরসনে সাহায্য করবে না, বরং পশ্চিম এশিয়া অঞ্চলের জন্য একটি টাইম বোমা হিসেবে কাজ করবে। তিনি গতকাল কাতার সফরে গিয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। ল্যাভরভ বলেন, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব রয়েছে। সেই প্রস্তাবকে উপেক্ষা করে যদি ফিলিস্তিনিদেরকে তাদের ভূখণ্ড থেকে বিতাড়িত করা হয়, তাহলে গোটা অঞ্চলের উপর তার মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। এর ফলে একটি টাইম বোমাকে সক্রিয় করা হবে, যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। যুক্তরাষ্ট্রের একজন বিশ্লেষক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পুরোপুরি বেকুব বলে অভিহিত করেছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন বাবুল আখতার।
যুক্তরাষ্ট্রের একজন বিশ্লেষক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পুরোপুরি বেকুব বলে অভিহিত করেছেন। মার্কিন রাজনৈতিক বিশেষজ্ঞ ডেভিড ব্রুকস বলেছেন, ট্রাম্পের আচরণ দেখে তাকে বেকুব বলবো নাকি বদমাশ বলবো তা নিয়ে এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হয়। তবে ট্রাম্প আসলে একজন বেকুব। পার্স টুডে জানিয়েছে, নিউ ইয়র্ক টাইমসের কলামিস্ট ডেভিড ব্রুকস লিখেছেন, যারা বদমাশ বা দুর্বৃত্ত তারা বদমাশি করলেও নিজের স্বার্থের বিষয়ে সতর্ক থাকে, কিন্তু বেকুব লোকদের বোকামির কোনো সীমা থাকে না। তারা নিজের এবং দেশের স্বার্থকেও জলাঞ্জলি দিয়ে দেয়। ট্রাম্প অবশ্যই এই গ্রুপের অন্তর্ভুক্ত। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মানুষে শফিকও মার্কিন প্রেসিডেন্টকে একজন বেকুব বা নির্বোধ বলে অভিহিত করেছেন। তার মতে, ট্রাম্প নিজের দেশকে বিতর্কিত এবং বুদ্ধিবৃত্তিক দৃষ্টিকোণ থেকে শূন্য করে দিয়েছেন। শফিক আরও বলেছেন, মনে হচ্ছে ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বে দানবীয় যুগের সূচনা করেছেন। আমেরিকার আরেক বিশিষ্ট কলামিস্ট ও বিশ্লেষক থমাস ফ্রিডম্যান বলেছেন, ট্রাম্প আজীবন প্রেসিডেন্ট থাকতে চান। ট্রাম্প সত্যিই বিশ্বকে তার ট্রাম্প টাওয়ারের একটা দোকান হিসেবে গণ্য করেন। তিনি এমনভাবে কথা বলেন যেন তিনি ফ্রান্সকে বলছেন, তুমি তোমার বাগেটের দোকানের জন্য যথেষ্ট ভাড়া দিচ্ছ না। তার মতে, ট্রাম্প ইউরোপকে এমন একটি বাণিজ্যিক ব্লক বা জোট হিসেবে দেখছেন যা মার্কিন যুক্তরাষ্ট্রের উপর অনেক প্রভাব ফেলতে পারে, তাই তিনি এই জোটকে ছিন্ন বিচ্ছিন্ন করতে চান। জোট ভাঙ্গার পর তিনি এই দেশগুলোর প্রত্যেকটির সাথে পৃথকভাবে আলোচনা করতে চান, কিন্তু এর পরিণতি সম্পর্কে তার কোনো ধারণা নেই। এ প্রসঙ্গে আমেরিকা অঞ্চল বিষয়ক ইরানি বিশ্লেষক আমির আলী আবুল ফাত্তা সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, ট্রাম্প আজীবন ক্ষমতায় থাকতে চান, সেই পদটা প্রেসিডেন্টও হতে পারে, আবারও রাজাও হতে পারে। এটা সামরিক অভ্যুত্থান অথবা মার্কিন সংবিধান পরিবর্তন ছাড়া সম্ভব নয়। প্রথমটির জন্য সেনাবাহিনীর সমর্থন প্রয়োজন, যা সামরিক বাহিনী করবে না, আর দ্বিতীয়টির জন্য কংগ্রেস এবং অঙ্গরাজ্যগুলোর জন্য সমর্থন প্রয়োজন, যেটা তা করবে না। আন্তর্জাতিক বিশেষজ্ঞ আব্দুর রাজা ফারাজি রাদো বিশ্বাস করেন, ট্রাম্প ঔপনিবেশিক নীতি অনুসরণ করছেন। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের মূল লক্ষ্য হল দেশের ভিতরে জনমতকে নিজের পক্ষে রাখা এবং ভোট ব্যাংক রক্ষা করা। তার মতে, ট্রাম্প সাময়িকভাবে কর্তৃত্ববাদী এবং বলদর্পী নীতি অনুসরণ করছেন। ওয়াল স্ট্রিট জার্নালের বিশ্লেষক জেরার্ড বেকার বিভিন্ন দেশের বিরুদ্ধে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ শুরুর কথা উল্লেখ করে বলেন, এটা মার্কিন প্রেসিডেন্টের সবচেয়ে বোকামিপূর্ণ পদক্ষেপ। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এই প্রক্রিয়া অব্যাহত থাকলে মার্কিন অর্থনীতির ব্যাপক ক্ষতি হবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক parstoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতাবন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করাকে ইরান গুরুত্ব দিচ্ছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইরানের শত্রুরা এখনও গুরুতর আঘাত পায়নি বলে মন্তব্য করেছেন IRGC-র প্রধান মেজর জেনারেল হোসাইন সালামি। এমন কিছু করবেন না যাতে এতদিনকার আত্মত্যাগ বিফলে যায়। খালেদা জিয়া নাহিদ আখতারের নেতৃত্বে গঠিত হল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, এবং ভারতে বিজেপির আয়ু আর 2-3 বছর আছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী আয়োজনে।
কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিয়ে আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে আছি আমি সোহেল আহমেদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
গত আসরে আমরা সূরা শামসের আলোচনা শেষ করেছি। কাজী, আজ আমরা পবিত্র কোরআনের পরবর্তী সূরা অর্থাৎ সূরা লাইলের সংক্ষিপ্ত তাফসির উপস্থাপন করব। মক্কায় অবতীর্ণ এই সূরায় 21টি আয়াত আছে। প্রথমেই সূরাটির 1-11 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাইল ইযা ইগশা والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى وَكَذَّبَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ إِذَا تَرَدَّى।
শপথ রাত্রির যখন তা ভূপৃষ্ঠকে আচ্ছন্ন করে, শপথ দিবসের যখন তা সমুজ্জ্বল হয়, শপথ তাঁর যিনি নরনারী সৃষ্টি করেছেন। অবশ্যই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন মুখী ও ভিন্ন প্রকৃতির, সুতরাং যে দান করে ও আল্লাহকে ভয় করে আর বিচার দিবসের উত্তম প্রতিদানকে সত্য বলে বিশ্বাস করে, আমি অচিরেই তাঁকে শ্রেষ্ঠ পথে চলার জন্যে প্রস্তুত করে দেব। পক্ষান্তরে যে কার্পণ্য করে ও নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে আর বিচার দিবসের উত্তম প্রতিদানকে মিথ্যা জ্ঞান করে, আমি অচিরেই তাকে চলার জন্য কঠিনতম পথে ফেলে দেব। আর যখন সে ধ্বংস হবে, তখন তার সম্পদ তার কোনোই কাজে আসবে না।
পবিত্র কোরআনে দিন ও রাতের আসা যাওয়াকে মহান আল্লাহর অপূর্ব সৃষ্টির নিদর্শন হিসেবে তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা রাতের ঘুটঘুটে অন্ধকার এবং এর নিস্তব্ধতাকে মানুষের জন্য বিশ্রাম গ্রহণের উপযুক্ত করে দিয়েছেন। পক্ষান্তরে দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে ভূপৃষ্ঠ আলোকিত হয়ে ওঠে এবং মানুষ জীবিকার সন্ধানে নানা ধরনের কাজকর্মে ঘর থেকে বেরিয়ে পড়ে। রাত ও দিনের শপথ করার পর যিনি নর ও নারী সৃষ্টি করেছেন তার শপথ করা হয়েছে। নর ও নারীর শারীরিক গঠনে পার্থক্য, পরস্পরের প্রতি তাদের আকর্ষণ এবং তাদের মাধ্যমে মানুষ সহ সকল প্রাণীকুলের বংশ টিকিয়ে রাখার ঘটনায়ও রয়েছে আল্লাহর সৃষ্টির অপার নিদর্শন।
এর পরের আয়াতে বলা হচ্ছে, মানুষ সমাজে যার যার প্রয়োজন অনুযায়ী নানা ধরনের ও নানামুখী কাজকর্মে নিয়োজিত থাকে। কে কোন কাজ করে সেটা যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কে কোন লক্ষ্যে পরিশ্রম করছে সে বিষয়টি। আমরা কি কাজ করার সময় অপরের অধিকারের প্রতি সম্মান জানাচ্ছি নাকি লঙ্ঘন করছি? মহান আল্লাহ আমাদের সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য যেসব বিধিনিষেধ ঠিক করে দিয়েছেন, আমাদের কাজগুলো সেসব বিধিনিষেধ মেনে হচ্ছে কি?
পরের আয়াতে মানুষকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এর একদলে রয়েছেন মুত্তাকি ও দানশীল ব্যক্তিরা, যারা আল্লাহ তাআলার কাছ থেকে উত্তম প্রতিদান আশা করেন। অন্য দলে রয়েছে সেই সব ব্যক্তি যারা কৃপণ এবং যারা মনে করে সম্পদ পুঞ্জীভূত করার মাধ্যমে তারা আল্লাহ তাআলার দয়ারও অমুখাপেক্ষী হয়ে পড়েছে। এটি হচ্ছে কিয়ামত দিবসে আল্লাহর পুরস্কার প্রাপ্তির প্রতি ঈমান না থাকার ফল।
এবারে সূরা লাইলের ১২ থেকে ২১ নম্বর পর্যন্ত আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ইন্না আলাইনা লাল হুদা ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى.
নিঃসন্দেহে মানুষকে হেদায়েত করার দায়িত্ব আমার, আর নিঃসন্দেহে ইহকাল ও পরকালের কর্তৃত্ব আমারই। অতঃপর আমি তোমাদেরকে লেলিহান আগুন সম্পর্কে সতর্ক করে দিয়েছি, নিতান্ত হতভাগা ছাড়া তাতে কেউ প্রবেশ করবে না, যে আল্লাহকে অস্বীকার করেছে এবং মুখ ফুরিয়ে নিয়েছে, আর আল্লাহ ভীরু মানুষদের তা থেকে দূরে রাখা হবে। যে নিজের ধন সম্পদ দান করে পবিত্রতা অর্জন করার উদ্দেশ্যে, সে দান করে তার প্রতি কারো অনুগ্রহের প্রতিদান হিসেবে নয়, বরং শুধুমাত্র তার মহান রবের সন্তুষ্টি অর্জনের প্রত্যাশায়, আর অচিরেই সে সন্তুষ্ট হবে।
মহান আল্লাহ আমাদের জন্য যেমন কিছু কাজ অবশ্য পালনীয় কর্তব্য হিসেবে নির্ধারণ করে দিয়েছেন, তেমনি তিনি নিজের জন্য কিছু কাজ অবধারিত করে নিয়েছেন। এসবের মধ্যে রয়েছে সকল সৃষ্টির জন্য রিজিক বন্টন এবং তার বান্দাদের সরল পথে হেদায়াত করা। এই আয়াতগুলোতে বলা হচ্ছে যে আল্লাহ দুনিয়া ও আখিরাত সৃষ্টি করেছেন তিনি তোমাদের হেদায়াতের সকল উপকরণও প্রস্তুত রেখেছেন। একদিকে যিনি তোমাদেরকে দিয়েছেন বিবেক ও জ্ঞান বুদ্ধি এবং অন্যদিকে তোমাদেরকে সতর্ক করার জন্য পাঠিয়েছেন নবী রাসুল ও আসমানী কিতাব। সতর্ক বাণী তাদের জন্য যারা বিবেক ও ঐশী বাণীকে অগ্রাহ্য করে হঠকারিতা এবং একগুয়েমির কারণে সত্যকে প্রত্যাখ্যান করে। পক্ষান্তরে যারা ইমান আনে এবং সত্য ও পবিত্র জীবন গ্রহণ করে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করে এবং কৃপণতা ও অহংকার থেকে মুক্ত থাকার জন্য যথাসম্ভব দান খয়রাত করে, তাদের জন্য রয়েছে সুসংবাদ।
এই আয়াতগুলোতে তাদের প্রতিও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে যারা মনে করে শুধুমাত্র নামাজ রোজা সহ অন্যান্য ইবাদত বন্দেগী করলেই ইমান পরিপক্ক হবে এবং সমাজের অসহায় লোকদের সাহায্য করার প্রয়োজন নেই। যারা মনে করে মহান আল্লাহ সমাজে একদল লোককে গরিব বানিয়েছেন, কাজেই তাদের দেখাশোনার দায়িত্ব একমাত্র আল্লাহর এবং তাদের প্রতি সচ্ছল লোকদের কোনো দায়িত্ব নেই। আবার কোনো কোনো মানুষ আছে যাদের সঙ্গে কেউ ভালো ব্যবহার করলে বা আন্তরিকতা দেখালেই কেবল তারা তাদের প্রতি ভালো ব্যবহার করেন বা আন্তরিকতা দেখান, কিন্তু এই আয়াতগুলোতে বলা হচ্ছে সেই সাহায্য বা দান মূল্যবান যা প্রতিদান কিংবা ধন্যবাদ পাওয়ার আশা ছাড়া করা হয়। সার্বিকভাবে বলা যায় দান করতে হবে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এবং তার নির্দেশ পালনার্থে। লোক দেখানো দান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা খুবই কম।
তো শ্রোতা বন্ধুরা, আমরা যেন আজকের আলোচনা থেকে প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করতে পারি সেই কামনা করে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব শীর্ষক আলোচনার এই সপ্তাহের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
ও আমি আক্তার জাহান।
গত পর্বের ধারাবাহিকতায় আজও আমরা চিকিৎসা বিজ্ঞানের বড় তারকা ইরানি মনীষী সৈয়দ ইসমাইল জোরজানি সম্পর্কে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকছেন।
গত পর্বের আলোচনায় আমরা বলেছিলাম জোরজানি জ্ঞান বিজ্ঞান আয়ত্ত করার জন্য বহু শহর সফর করেছেন। এইসব সফরের উপদেশদাতা বা গাইড ছিলেন তারই শিক্ষককুল, কিন্তু তার সেই শিক্ষকদের বেশিরভাগের নামই অজানা রয়ে গেছে। জোরজানির গল্প যে কজন শিক্ষকের নাম জানা গেছে, আবুল কাশেম, আব্দুর রহমান ইবনে আবি সাদিক নিশাপুরি ছিলেন তাদের অন্যতম। এরই মধ্যে চিকিৎসা বিজ্ঞানের জগতে আবির্ভূত হন বিশ্ববিস্তৃত মনীষী ইবনে সিনা। ইবনে সিনার আবির্ভাব ইসলামী ও ইরানি চিকিৎসা বিজ্ঞান জগতে আনে বড় ধরনের বিপ্লব। ইবনে সিনার প্রখ্যাত ছাত্ররাও এ মহান মনীষীর বৈজ্ঞানিক পথ অব্যাহত রাখেন। ইবনে সিনার অন্যতম বড় ছাত্র ছিলেন নিশাপুরের ইবনে আবি সাদিক। তিনি নিশাপুরে ফিরে এসে চিকিৎসা বিজ্ঞানের বহু ছাত্রকে প্রশিক্ষণ দেন এবং এর পাশাপাশি চিকিৎসা চর্চা ও বইলেখায় ব্যস্ত থাকেন। এভাবে ইবনে সিনার চিকিৎসা পদ্ধতি অব্যাহত থাকে। ইবনে আবি সাদিক নিশাপুরকে চিকিৎসা বিজ্ঞানের এক বড় কেন্দ্রে পরিণত করেন। জোরজানি তার এই মহান শিক্ষকের কথা উল্লেখ করেছেন নিজ লেখায়।
ইরানি মনীষী সৈয়দ ইসমাইল জোরজানি তার অন্য যে কজন শিক্ষকের নাম উল্লেখ করেছেন নিজের লেখায়, তাদের অন্যতম হলেন আহমদ ফারুক ও প্রখ্যাত অধ্যাপক আবুল কাশেম কোশাইরি নিশাপুরি। ইনি ইন্তিকাল করেছিলেন 465 হিজরিতে। কোশাইরি নিশাপুরিকে প্রাচ্যের অন্যতম প্রধান আলেম বলে মনে করা হয়। এই মহান শিক্ষকের কাছে জোরজানি শিখেছিলেন হাদিস শাস্ত্র। সৈয়দ ইসমাইল জোরজানি চিকিৎসা বিজ্ঞান ছাড়াও মনোবিজ্ঞান, ওষুধবিদ্যা বা ফার্মাকোলজি, পশু পাখির চিকিৎসা এবং হাদিস শাস্ত্র জানতেন। খুব সম্ভবত তিনি এসব বিষয়ের উপর নানা বইও লিখে গেছেন। আরবি সাহিত্য ও কবিতা এবং নীতিশাস্ত্রেও তার গভীর আগ্রহ ছিল। ইসলামী ধর্মতত্ত্ব, দর্শন, হাদিস ও পবিত্র কোরআনের তাফসিরেও জোরজানির জ্ঞান ছিল বেশ গভীর। জোরজানির লেখা বইগুলো থেকে জানা যায় তিনি মার্ভ ও বাল্ক সহ খোরাসানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলোতে বসবাস করেছিলেন। তিনি এইসব শহরের চিকিৎসার চর্চা করেছেন। সে যুগে খোরাসান ছিল ইরানি সভ্যতা ও সংস্কৃতির এবং জ্ঞানবিজ্ঞানের অন্যতম প্রধান কেন্দ্র।
প্রাচীন খোরাসানে ছিল 4 বড় শহর। এই শহরগুলো হল নিশাপুর, বাল্ক, মার্ভ ও হেরাত। জোরজানি নিশাপুর ভ্রমণ করেছিলেন যৌবনের খুব গোড়ার দিকে। এরপর তিনি খুব সম্ভবত মধ্য বয়সে সফর করেছেন মার্ভ ও বাল্ক। এ যুগে তিনি এই শহরগুলোতে অনেক ছাত্রকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি নিজেও চিকিৎসক হিসেবে অনুশীলন করতেন। জোরজানি মার্ভের জনগণের বিশেষ উচ্চারণভঙ্গি বা কথ্য ভাষা রপ্ত করেছিলেন, আর এ থেকে মনে করা হয় যে তিনি তার মধ্য বয়সের বেশিরভাগ সময় কাটিয়েছেন মার্ভ শহরে। জোরজানি ইরানি বাদশাহ কুতুব আদ্দিন মোহাম্মদ খারাজম শাহের সঙ্গে পরিচিত হয়েছিলেন। তিনি 405 হিজরিতে তার নামে একটি বই লিখেছেন। খারাজম শাহের শাসনামল শুরু হয়েছিল 491 হিজরিতে। ধারণা করা হয় যে 434 হিজরিতে জন্ম নেয়া জোরজানি এই শাহের অন্যতম শিক্ষক ছিলেন। এ সময় জোরজানি থাকতেন মার্ভ শহরে।
খারাজম অঞ্চলটি ছিল আরাল সাগরের দক্ষিণে অক্সাস নদীর মুখে। এই অঞ্চলটি ছিল বহুকাল ধরেই জ্ঞানবিজ্ঞানের এক বড় কেন্দ্র। 385 হিজড়িতে জর্জানিয়ে খারাজমের রাজধানীতে পরিণত হয়। কুতুব আদ্দিন মোহাম্মদকে খারাজমে পাঠানো হয়েছিল সালজুক রাজবংশের পক্ষ থেকে 491 হিজড়িতে। এর আগেই মোটামুটি স্বাধীন ছিল খারাজম। কুতুব আদ্দিন খারাজমকে পুরোপুরি স্বাধীন করেন। কুতুব আদ্দিন ছিলেন একজন দক্ষ পরিচালক এবং জ্ঞানবিজ্ঞানের পৃষ্ঠপোষক। 504 হিজড়িতে 70 বছর বয়স্ক জর্জানি খারাজমের রাজধানী জর্জানিয়া শহরের অধিবাসী হন। এরপর তিনি যোগ দেন রাজদরবারে এবং রাজা কুতুব আদ্দিন মোহাম্মদের অন্যতম প্রধান ঘনিষ্ঠ ব্যক্তি ও চিকিৎসক হন।
এ অঞ্চলে চিকিৎসা বিজ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার জন্য জর্জানি রচনা করেছিলেন চিকিৎসা বিষয়ক বিশ্বকোষ। এ বই ইরানে চিকিৎসা শাস্ত্রের পুনর্জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ বইটি চিকিৎসাবিদ হিসেবে জর্জানির খ্যাতি বাড়িয়ে দেয়। এ যুগে এমন একটি বিশ্বকোষ রচনা শুরু করা হয়েছিল নানা কারণে, যেমন ইবনে সিনার কানুন শীর্ষক চিকিৎসা বিজ্ঞান বিষয়ক একটি পরিপূর্ণ বই প্রকাশের পর প্রায় 100 বছরের মধ্যে চিকিৎসা বিষয়ক নির্দেশিকার এমন বই আর দেখা যায়নি। জর্জানির এই চিকিৎসা বিশ্বকোষ ছিল কানুনের চেয়েও বেশি পরিপূর্ণ ও বিশদ বর্ণনায় সমৃদ্ধ। জর্জানি তার এই বইয়ে তার যুগের বিখ্যাত চিকিৎসকদের নানা অভিজ্ঞতা, মতামত ও যুক্তি তুলে ধরার পাশাপাশি নিজের মতামতও তুলে ধরেছিলেন।
জর্জানির এই চিকিৎসা বিশ্বকোষ লেখা হয়েছিল ফার্সি ভাষায়। চিকিৎসা বিষয়ে ফার্সি ভাষায় এর আগে আর কখনো এমন পূর্ণাঙ্গ বিশ্বকোষ কেউ রচনা করেননি। এই বই ইরানের চিকিৎসা বিজ্ঞানের ধারায় অসাধারণ অগ্রগতির সূচনা করে। ইরানের চিকিৎসা বিজ্ঞানের পুনরুজ্জীবন ও এর বিকাশের জাতীয় আন্দোলনের মধ্যমণি হয়ে পড়ে জর্জানির এই বইটি তথা চিকিৎসা বিশ্বকোষ। এই বই বিজ্ঞানে ইরানকে শতভাগ স্বনির্ভর করে এবং তা হয়ে ওঠে ইরানের সাংস্কৃতিক স্বকীয়তার মাধ্যম। জর্জানির এই বই ইরানের চিকিৎসা পল্লী ও কেন্দ্রগুলো শক্তিশালী করার ক্ষেত্রেও রেখেছে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা।
জর্জানির চিকিৎসা বিশ্বকোষে ছিল 9টি খণ্ড। বিশিষ্ট ব্যক্তিদের অনুরোধে তিনি এর সঙ্গে যুক্ত করেন 10ম খণ্ড। এতে ঔষধ তৈরি এবং ঔষধ সংক্রান্ত নানা দিক, যেমন ঔষধের ব্যবহার, প্রতিক্রিয়া ও কার্যকারিতা সম্পর্কিত বিদ্যা তথা ফার্মাকোলজি সম্পর্কে আলোচনা করেন জর্জানি। বইটি লেখা হয়েছিল 405 হিজড়ি থেকে 521 হিজড়ির মধ্যে। বইটি লেখা শেষ করার অল্প কিছুকাল পরেই খারাজমের যুবরাজ এই বিশ্বকোষের বইটির সারমর্ম তৈরি করতে জর্জানিকে অনুরোধ করেন। ফলে জর্জানি ফার্সি ভাষায় এই বিশ্বকোষের একটি সারমর্ম তৈরি করেন, যা প্রকাশ করা হয় 2 খণ্ডে। জর্জানি পরবর্তীকালে তার এই বিশ্বকোষের আরবিতে অনুরাদ করেছিলেন। তিনি চিকিৎসা বিষয়ে আরও কয়েকটি বই লিখেছিলেন। এছাড়াও সাইয়েদ ইসমাইল জর্জানি দর্শন ও আধ্যাত্মিক রহস্য বিষয়ে বই লিখেছেন। শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
নওমুসলিমদের আত্মকথা।
শ্রোতা ভাই বোনেরা, নওমুসলিমদের আত্মকথা শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহের আসর থেকে আপনাদের জানাচ্ছি সালাম ও মোবারকবাদ। এ অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি সোহেল আহমেদ।
আজ আমরা মার্কিন নওমুসলিম স্টিভেন ক্রাউসের ইসলাম ধর্মগ্রহণের কাহিনী তুলে ধরব।
ইসলাম এমন এক ধর্ম যা মানবজাতির জন্য দিনকে দিন উন্নতির উচ্চতর সোপানগুলো অতিক্রমের সুযোগ এনে দেয়। যারা উন্নতি চায় তাদের জন্য প্রতিদিনই উন্নতির নতুন দিগন্ত খুলে দেয় এ মহান ধর্ম। বিকৃত নানা মত, পথ ও ধর্ম মানুষকে ডুবিয়ে রাখে অন্ধকারের অমানিসায়, কিন্তু যারা সত্য সন্ধানী তারা বিচ্যুতির চোরাবালিতে তলিয়ে যেতে প্রস্তুত নন। তারা হচ্ছেন এমন মানুষ যারা জীবনের প্রকৃত অর্থ ও লক্ষ্য খুঁজে বেড়ান, আর একমাত্র ইসলামই তাদের কাছে জীবনের প্রকৃত অর্থ ও লক্ষ্য তুলে ধরে এবং পরিতৃপ্ত করে তাদের তৃষিত আত্মাকে সত্যের অমীয় ধারায়। নিউ ইয়র্কের অধিবাসী মার্কিন নওমুসলিম স্টিভেন ক্রাউস এমনই একজন সৌভাগ্যবান ব্যক্তিত্ব। সাবেক ক্রাউস, এখন আব্দুল লতিফ আবদুল্লাহ, তিনি মনে করেন ইসলাম প্রতিদিনই তার জীবনে আনছে পরিবর্তন, আর এজন্যে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ আব্দুল লতিফ আবদুল্লাহ। তার মতে একমাত্র মুসলমানই আল্লাহর অনুগ্রহের গভীরতা অন্যদের চেয়ে ভালোভাবে অনুভব করতে পারেন, কারণ একজন মুসলমান প্রতিদিনই আল্লাহর সামনে সিজদা অবনত হন। একজন প্রকৃত মুসলমান আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেন।
ইসলাম সম্পর্কে জানাশোনা শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়। আমি ছিলাম একজন প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান, তবে দীর্ঘকাল ধরেই ধর্মীয় কোনো তৎপরতায় জড়িত ছিলাম না। এ ধর্ম সম্পর্কে অনীহা দেখা দেয় এ কারণে যে স্রষ্টার সত্তা এবং মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক বিষয়ে খ্রিস্ট ধর্মের বলার মতো তেমন কিছুই নেই। স্রষ্টার সাথে মানুষের যে সম্পর্কের কথা এ ধর্মে বলা হয়েছে তা অতি অস্পষ্ট ও দুরূহ হয় আমি এমন কোনো মতবাদ বা ধর্ম খুঁজছিলাম যা আল্লাহ ও তার সঙ্গে সম্পর্কের বিষয়ে আরও উন্নত বক্তব্য রাখবে। কেন মানুষ সরাসরি আল্লাহর দরবারে দোয়া করতে পারবে না, কিভাবে আল্লাহ একজন মানুষের রূপ নিতে পারেন, তাই ধর্ম সম্পর্কে স্পষ্ট ও স্বচ্ছ দৃষ্টিভঙ্গি খুঁজে পাওয়ার জন্য ব্যাকুল ছিলাম যে দৃষ্টিভঙ্গি দেখাবে সত্যিকারের সুপথ বা হেদায়েত, যুক্তিহীন বিশ্বাস ও আবেগপ্রসূত ধারণা নয়। একজন মুসলমানের সঙ্গে পরিচয় ও তার জীবনযাপন প্রণালী থেকে আমার অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাই। এভাবে মহান আল্লাহ সত্যের পথ খুলে দিয়েছেন আমার জন্য।
মানসিক প্রশান্তি সবসময়ই মানুষের জন্য জরুরি বা অপরিহার্য চাহিদা। এই চাহিদা দিনকে দিন বাড়ছে, কারণ বর্তমান বিশ্বের বেশিরভাগ মানুষ হতাশা ও উত্তেজনার মতো নানা ধরনের মানসিক নিরাপত্তাহীনতায় ভুগছে। মহান আল্লাহর সাথে সম্পর্কহীনতা মানসিক রোগগুলোর অন্যতম প্রধান কারণ। অন্য কথায়, আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক যত শিথিল বা দুর্বল তারা তত বেশি মানসিক রোগে ভোগেন। অথচ মুমিন মুসলমানের কাছে আল্লাহর শক্তি ও মর্যাদা বা স্থান সব কিছুর ঊর্ধ্বে। আল্লাহ তার কাছে নিছক বিশ্বাসের বিষয় নয়, একই সঙ্গে তিনি মানুষের সবচেয়ে কাছের সত্তা বা আপনজন। সূরা কাফের ১৬ নম্বর আয়াতে বলা হয়েছে, আমি তার গৃহস্থিত ধমনী থেকেও কাছে রয়েছি। সৌভাগ্য ও কল্যাণের পথ প্রদর্শক হিসেবে আল্লাহর উপস্থিতিকে মানুষ অনুভব করতে সক্ষম। সূরা হাদিদের ৪ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন,
তিনি তোমাদের সাথে আছেন, তোমরা যেখানেই থাকো, তোমরা যা করো আল্লাহ তা দেখেন। তাই আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে তারা পরিপূর্ণ সুখ ও প্রশান্তি অনুভব করেন, তারা কখনো কোনো ধরনের হতাশা ও শূন্যতার শিকার হন না। সূরা ফাতের ৪ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেন। জড়বাদী বা বস্তুবাদী মার্কিন সমাজের আধ্যাত্মিক শূন্যতা ও অন্তঃসার শূন্যতা সমাজ বিশেষজ্ঞ স্টিভেন ক্রাউস বা আব্দুল লতিফ আবদুল্লাহকে ব্যথিত করে। এ ধরনের সমাজে অর্থ ও ভোগবাদকেই জীবনের লক্ষ্য বা সুখের ঠিকানা বলে মনে করা হয়, কিন্তু প্রকৃত সুখ তাদের কাছে মরিচিকা। এ প্রসঙ্গে তিনি বলেছেন,
আমি সমাজ বিশেষজ্ঞ, মার্কিন সমাজের রোগগুলো নিয়ে গবেষণার পর আমার কাছে এটা সুস্পষ্ট যে বেশিরভাগ সামাজিক রোগগুলো সমাজের অসুস্থ আচরণের এবং উচ্চতর লক্ষ্য না থাকার কুফল। অথচ ইসলাম সুস্থতম জীবনযাপনের পথ দেখায়। জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য কি তাও সুস্পষ্ট করেছে ইসলাম। তাই একমাত্র ইসলামই দিতে পারে সব ধরনের সামাজিক সংকটের সমাধান। দৈনন্দিন জীবনে সচল রয়েছে ইসলাম এবং অন্য ধর্মগুলোর সঙ্গে এ ধর্মের গভীর বা মৌলিক তফাত রয়েছে। ইসলামকে সব মানুষেরই দরকার এবং এ ধর্ম হারিয়ে যাওয়া এমন সম্পদের মতো যা আজও মানুষ খুঁজে বেড়াচ্ছে। ইসলামই হচ্ছে জীবনের অর্থ ও লক্ষ্যে পৌঁছার এবং সৌভাগ্য অর্জনের পথ, কারণ এ ধর্ম সরাসরি মানুষকে সত্য ও ক্ষমতার প্রকৃত উৎস তথা আল্লাহর কাছে পৌঁছে দেয়।
নওমুসলিম স্টিভেন ক্রাউসের মতে, ইসলামকে চেনার পাশাপাশি তিনি এ ধর্মের আশ্রয়ে জীবনযাপন করতেও পাচ্ছেন এবং মুসলিম বন্ধুর জীবনের পরতে পরতে ইসলামের প্রয়োগ সচক্ষে দেখছেন। এটাই ইসলামকে ধর্ম হিসেবে বেছে নেয়ার অন্যতম বড় কারণ। তিনি বলছেন, জীবনযাপনের সব বিধানই রয়েছে ইসলামে। মানুষ যখন ইসলামী পরিবেশে থাকে তখন তারা দৈনন্দিন জীবন থেকে ইসলামকে পৃথক বা বিচ্ছিন্ন মনে করে না। এটা হলো খ্রিস্ট ধর্মের ঠিক বিপরীত। খ্রিস্ট ধর্ম প্রাত্যহিক জীবন থেকে বিচ্ছিন্ন, ইসলাম প্রতিটি দিনের রুটিন কাজকর্মকে এবাদতের দৃষ্টিতে দেখতে বলে। ইমান যে মানুষের মানসিক রোগ সারাতে পারে তা স্বীকার করেছেন বিখ্যাত মার্কিন দার্শনিক ও মনস্তাত্ত্বিক উইলিয়াম জেমস। নওমুসলিম স্টিভেন ক্রাউস মনে করেন, ইসলামই তাকে দেখিয়ে দিয়েছে যে কেন ইমানহীন মানুষ হতাশা ও মানসিক প্রশান্তিহীনতার শিকার হয়। তিনি আল্লাহবিহীন জীবনকে ভয়ানক বলে মন্তব্য করেছেন। ক্রাউস বলেছেন,
আমি এটা ভালোভাবে বুঝেছি, কারণ একসময় আমি নিজেই এই ভয়াবহ আতঙ্ক অনুভব করতাম। কিন্তু মুসলমান হওয়ার পর এখন ব্যক্তিত্বের স্বাধীনতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছি, অথচ এই স্বাধীনতায় আমার কোনো হাত নেই, সবই রয়েছে আল্লাহর হাতে। যেখানে যা থাকা উচিত তাই রয়েছে ইসলামের বিধানে। তাই জীবনকে এখন অর্থপূর্ণ ও সুশৃঙ্খল মনে হয়। আজ আমি বুঝতে পেরেছি কেন এ বিশ্বে এসেছি, কোথায় যাব এবং কীভাবে জীবনযাপন করা উচিত ও কোনো বিষয়কে অগ্রাধিকার দেওয়া উচিত বিভিন্নভাবে। আমি আশাবাদী ও দোয়া করছি পথহারা অন্য মানুষেরাও আমার আজকের এই আনন্দ উপভোগ করতে পারে। Thank you.